আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাত ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদ্রাসার দর্শকবৃন্দ, অনুষ্ঠান রমজান ও আমাদের স্বাস্থ্য নিয়ে আরো একবার উপস্থিত হয়েছি। দূর এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন, সকলকে জানাই স্বাগতম। এই অনুষ্ঠানের মধ্যে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করি, যে কোনো একটি রোগ নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমাদের জীবনকে সুন্দর রাখার জন্য সুস্বাস্থ্যের ভূমিকা অপরিসীম রয়েছে। তাই সুস্বাস্থ্য লাভের জন্য আমাদেরকে করতে হবে কি, আমাদেরকে রোগ সম্পর্কে জানতে হবে, সচেতন হতে হবে, তাহলেই কেবল আমরা রোগ থেকে বাঁচতে পারবো। আর সেজন্যই আমাদের আজকের আয়োজন। রমজানের মধ্যেও আমরা রোজাগুলো কিভাবে আদায় করতে পারবো, সিয়াম সাধনা যাতে করে সুস্থভাবে আদায় করতে পারি, সিয়াম সাধনা করতে পারি, সেজন্যই আজকের এই অনুষ্ঠান। তো রমজান ও আমাদের স্বাস্থ্য, এর মধ্যে আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, হয়তো অনেকেই নতুন শুনে থাকবেন, তারপরেও রোগ তো রোগই হয়ে থাকে, নতুন হোক অথবা পুরাতন হোক। রোগ জীবনে যখন বাসা বাঁধে, তখন আমরা বুঝতে পারি যে এই রোগ আমার কাছে কতটা অসহায়ত্ব বরণ করে আনে। আজকের যে রোগ সম্পর্কে আমরা জানবো, হিমোফিলিয়া। এই হিমোফিলিয়া কি, কাদের হয়ে থাকে হিমোফিলিয়া, কারা এই রোগ বহন করে থাকে, এবং এর চিকিৎসা পদ্ধতি কি রয়েছে, এ থেকে বাঁচার উপায় কি রয়েছে, সকল কিছু জানবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ডক্টর সাহেব আমাদের সাথে রয়েছেন, তার কাছে যাওয়ার পূর্বে দুরূদ শরীফ ফজিলত আমরা জেনে নিব। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্রতম মুহূর্ত, পবিত্র রমজান মাস, আর এ মাসের গুরুত্ব অপরিসীম রয়েছে। ফরজ ইবাদতের সওয়াব হচ্ছে 70 গুণ, আর নফল ইবাদতের সওয়াব হচ্ছে ফরজের সমতুল্য। এজন্য আমাদের উচিত বেশি করে এই রমজানুল মোবারক মাসে ইবাদত বন্দিগির মধ্যে নিজেকে নিয়োজিত রাখা। হযরত সাইয়েদুনা শায়খ শরফুদ্দিন ওরফে বাবা বুলবুল শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি, তিনি বলেন, আল্লাহ পাক আমাকে তার দয়ায় এত শক্তি দান করেছেন যে আমি কোনরূপ পানাহার ছাড়া এবং কোনো আসবাবপত্র ছাড়াই জীবন অতিবাহিত করতে পারব। যেহেতু এ বিষয়টি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়, সেহেতু আমি তা থেকে বিরত থাকি। আমার নিকট সুন্নতের অনুসরণ হাজার বছরের নফল ইবাদত অপেক্ষা উত্তম। যাই হোক, সমস্ত কর্মের সৌন্দর্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের মাঝেই নিহিত রয়েছে। তাই আমাদের উচিত আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত সুন্নতের উপর পরিচালিত করা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। ডক্টর সাহেব, আজকের আমাদের যেহেতু বিষয় আমরা নিয়েছি একটি গুরুত্বপূর্ণ রোগ যা হয়তো দর্শকদের মাঝে এত পরিচিত নয়, জ্বর, ঠান্ডা, কাশি, ডায়াবেটিস, তারপরে আপনার আরো অন্যান্য কোলেস্ট্রল বলেন, তারপরে হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, এগুলো কিন্তু পরিচিত। কিন্তু আজকের যে বিষয়টি আমরা নেব, হয়তো খুব কম সংখ্যক দর্শকই আমাদের হয়তো জেনে থাকবেন এই রোগ সম্পর্কে। সেই রোগটি হচ্ছে হিমোফিলিয়া। এই হিমোফিলিয়া আসলে রোগটা কি, এ সম্পর্কে শুরুতেই যদি আমাদেরকে একটু বলেন, তাহলে আমাদের জন্য বুঝতেও ভালো হবে এবং সচেতনও আমরা হতে পারবো ইনশাআল্লাহ।
জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। উপস্থিত সম্মানিত সুধী এবং মাদানী চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানিয়ে একটি অতি গুরুত্বপূর্ণ রোগ যা আমাদের অনেকেরই জানা, আবার অনেকেরই মানে খুব একটা জানা নেই, এই রোগটা নিয়ে আমরা কিছু আলোচনা করব। যে বাপুজি, আপনি যে জিনিসটা জানতে চেয়েছিলেন, হিমোফিলিয়া আসলে কি, যে হিমোফিলিয়া আপনার হচ্ছে এমন একটা রোগ যেটা হচ্ছে আপনার রক্তক্ষরণের যে সময়টা সেই সময়টা বাড়িয়ে দেয় এবং সাধারণত পুরুষদের হয় এবং বংশানুক্রমে হয়। এটা তিনটা কথা তাহলে এখানে, এটা রক্তক্ষরণের সময়টা বাড়াই দিবে, দ্বিতীয়ত হচ্ছে এটা পুরুষদের হবে এবং এটা বংশানুক্রমিক একটা রোগ,
এটা মহিলাদের হবে না।
জি না, এটা মহিলারা এটার হচ্ছে বাহক, বাট তাদের মধ্যে রোগটা প্রকাশ পাবে না, প্রকাশ পাবে হচ্ছে পুরুষদের মধ্যে, যার কারণে এই রোগের আরেকটা নাম হচ্ছে মামা ভাগিনা রোগ। অর্থাৎ হচ্ছে আপনার মা বাবা যদি হিমোফিলিয়ার বাহক হয়, সেক্ষেত্রে আপনার মা এটার বাহক, এবং আপনার মায়েতে যে সন্তান আসছে সন্তান হচ্ছে একজন সন্তান, একজন পুরুষ একজন নারী, অর্থাৎ আপনি এবং আপনার বোন। এখন এই রোগটা আপনার বোনের মধ্যেও আছে, আপনার মধ্যেও আছে, কিন্তু দেখা গেছে আপনার মধ্যে আছে, আপনার বোনের মধ্যে দেখা যাচ্ছে না রোগটা। সেম আপনার বোনকে যখন কোথাও বিয়ে দিবেন, বিয়ে দেওয়ার পরে আপনার বোনের যে বাচ্চাটা হবে, পুরুষ যে বাচ্চাটা হবে, সে বাচ্চাটা হচ্ছে আপনার ভাগিনা। আপনি মামা, আপনারও আছে আপনার ভাগিনারও আছে, কিন্তু আপনার যদি ভাগ্নি হয় তার এই রোগটা হবে না, বাট সে বাহক, এটাকে ক্যারিয়ার বলা হয়। তো এই হিমোফিলিয়ার একটা নাম হচ্ছে এই রোগ, একটা মামা ভাগিনা রোগ বলা হয়। তো এটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ, আমরা অনেকে জানি না আমাদের যে হিমোফিলিয়া আছে। প্রায় 10,000 জনের মধ্যে একজন হিমোফিলিয়া রোগে আক্রান্ত হয়। তো এটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা রোগ। এই রোগটা আপনার দেখা যায় কি, আমরা না জানার কারণে, আমরা সাধারণত এমন এমন কিছু লাইফ থ্রেটেনিং কন্ডিশন বলা হয় যেখানে আমরা জীবন বাঁচানো মানে কষ্টকর হয়ে যায়, এরকম কন্ডিশনে পড়ে যায়, তারপরে রোগটা ডায়াগনোসিস হয় না, শুধুমাত্র মা বাবার অসচেতনতা অথবা গার্ডিয়ানদের অসচেতনতার কারণে। তারপর একটা বিষয় হচ্ছে এটা একটা খুব ব্যয়বহুল একটা চিকিৎসা। হ্যাঁ, বা এখন আমাদের দেশের যে এমন একটা অবস্থা, আমরা সাধারণত এই প্রায় 80% লোকই খুব একটা ফিনান্সিয়ালি সলভেন্ট না, সেখানে আমাদের যে মৌলিক চাহিদা যেগুলো আছে, খাদ্য চিকিৎসা, আমাদের কষ্টকর হয়ে যায়। এর ভেতরে যদি হিমোফিলিয়া নামক একটা রোগে যদি আমরা আক্রান্ত হই, দেখা যায় এটা আরো আমাদেরকে কষ্টের মধ্যে ফেলে দেয়। তো যার কারণে এই বিষয়টা নিয়ে আমাদেরকে প্রথম থেকে যদি আমরা সচেতন হই, তাহলে এই রোগটাকে আমরা মানে পুরোপুরি কিউরেবল না, পুরোপুরি আমাদের কাছে নিরাময়যোগ্য না, কিন্তু রোগটাকে আমরা কন্ট্রোলে রেখে জীবনযাত্রাটাকে স্বাভাবিক রাখতে পারবো,
কন্ট্রোলে রাখতে পারবো। কিন্তু কন্ট্রোলে রাখতে হলে আমাদেরকে এর উপসর্গ সমূহ জানতে হবে দর্শক। তাই কথা না বলেই আমরা সরাসরি যাব উপসর্গ জানতে।
জি, চমৎকার একটি প্রশ্ন। আসলে রক্ত চেনার জন্য তো প্রথমেই মা বাবাকে বুঝতে হবে যে কি সমস্যাগুলো দেখা দিলে হ্যাঁ আমাদের এই রোগটা হতে পারে। তো আমি প্রথমে বলছিলাম যে এটা একটা রোগ যেটাতে রক্তক্ষরণ বেশি হয়। তো উপসর্গ বলার আগে আমি একটা বিষয় একটু ক্লিয়ার করি, তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের যে হিউম্যান বডিটা সৃষ্টি করেছেন, এই হিউম্যান বডির মধ্যে তিনি কিছু নর্মাল ফিজিওলজি দিয়েছেন। নর্মাল ফিজিওলজি বলতে কি, এই নর্মাল ফিজিওলজির ভিতরে এমন একটা আছে যেটা কিনা রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম বলে। তারপর হচ্ছে আপনার ব্লাড, আপনার কোথাও যদি মানে আপনার কাটা ছাড়া হয় সেখানে অটোমেটিক রক্তক্ষরণটা বন্ধ হয়ে যায়, ক্লট হয়, মানে রক্ত তন্তন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে রক্তক্ষরণটা বন্ধ হয়ে যায়। হিমোফিলিয়া হলে ওই আপনার যে ফ্যাক্টরগুলা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে সেই ফ্যাক্টরগুলোর একটা ডেফিসিয়েন্সি আসে। সেই ফ্যাক্টরগুলোর ডেফিসিয়েন্সি অর্থাৎ সেই ফ্যাক্টরগুলোর ঘাটতি আসার কারণে রক্ত জমাট বাঁধতে পারে না। যখনই রক্ত জমাট বাঁধতে পারে না, তখনই গিয়ে কি রক্ত জমাট বাঁধতে না পারলে রক্তক্ষরণের প্রক্রিয়াটা দীর্ঘ হয়। রক্তক্ষরণের প্রক্রিয়াটা যখন দীর্ঘ হবে, তখন একটা মানুষের শরীর থেকে বেশি পরিমাণে রক্ত বের হয়ে যাবে। তো সুতরাং বোঝা যাচ্ছে হিমোফিলিয়ার মূল সমস্যাটা হচ্ছে রক্ত জমাট বাঁধার যে ফ্যাক্টরগুলো আছে, এই ফ্যাক্টরগুলো ঘাটতির কারণে অধিক হারে রক্তক্ষরণ হবে। তো সুতরাং এখানে
রক্তক্ষরণ
হলেই এই হ্যাঁ এই সাইন্স তখনই সাইন্স সিমটমগুলো ডেভেলপ করে। তো সাধারণত আপনার যেহেতু এটা বংশানুক্রমিক একটা রোগ, এবং এই রোগটা সাধারণ মা বাবারা তখনই বুঝতে পারে, জন্মের 6 মাস পরে এই রোগটা বুঝতে পারে। এটা কিভাবে বুঝতে পারবে, এই রোগের সাইন সিমটমগুলো উপসর্গগুলো তখনই প্রকাশ পায়। প্রথমত হচ্ছে দেখা যাবে কি আপনার অনেক সময় ডেলিভারির পরে নাভির আপনার আম্বিলিক্যাল কর্ড বলে, এটা যখন নাভির ইয়েটা কাটে, এটা কাটার পরে দেখা যায় এক্ষেত্রে ব্লিডিংটা বন্ধ হচ্ছে না, এটাও একটা সাইন। হ্যাঁ, তারপর হচ্ছে বাচ্চার যখন 6 মাস পরে আপনি বাচ্চার অনেক সময় দেখা যায় অনেকে সার্কামসেশন করে, অর্থাৎ সুন্নত খাতনা করা হয়, সুন্নত খাতনা করানোর সময় দেখা যায় রক্তটা বন্ধ হচ্ছে না। আপনি দেখবেন গ্রাম অঞ্চলে যারা ওস্তা আছে এরা অনেকেরই খুব একটা হাইজেনিক পদ্ধতিতে না, তারা তাদের মতো করে আপনার এই কী বলে যে সুন্নত খাতনা করায়, মাঝে মাঝে যে এমন একটা খতনা করা যার রক্ত বন্ধ করতে পারে না, পরে তারা গ্রাম ছেড়ে পালায় চলে যায়, এরকম একটা অবস্থা, রক্ত বন্ধ করতে পারছে না তখন। ওইটাই হচ্ছে একটা হিমোফিলিয়ার রোগের লক্ষণ। জি, তারপর হচ্ছে দেখা যাবে তাদের যদি টিথ ডিস্ট্রাকশন করে, দাঁত উঠানোর পরে দাঁতের থেকে আপনার রক্ত বন্ধ হচ্ছে না। একটা তথ্য দিয়ে, আমাদের শরীরে কিন্তু মোটামুটি আমাদের অন এভারেজ পার ডে 1500 বারের উপরেও আমাদের শরীরে ব্লাড ভেসেল রাপচার হয়। শরীরের ভিতরে ছোট ছোট ব্লাড ভেসেল রাপচার হয়, তখন আবার শরীরের সেই ক্লটিং ফ্যাক্টরগুলো এসে জমাট বাঁধে আপনার ব্লাড ভেসেলগুলোকে আবার ঠিক করে নেয়। কিন্তু হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে রোগীর ক্ষেত্রে এটা হয় না, তখন এরা ছোটখাটো খেলাধুলা করলেই যদি একটু ব্লাড ভেসেল রাপচার হয়, তখন দেখা যায় কি তার ওখান থেকে ব্লিডিং হচ্ছে, ব্লিডিংটা বন্ধ হচ্ছে না, ফুল জয়েন্টে সোয়েলিং হয়ে যায়, ব্ল্যাকিশ কালারের একটা ডিসকালারেশন চলে আসে, তখন ওই আপনার জয়েন্টটা মোটামুটি ফুলে উঠে,
মা বাবা,
জয়েন্ট ফুলে যায়,
হ্যাঁ জয়েন্ট সোয়েলিং বলা হয় থাকে, তখন মা বাবা ধারণা করে বা একটা সমস্যা হয়েছে এই ধরনের কিছু একটা তারা সাসপেক্ট করে, এই সমস্যাগুলো সাধারণত দেখা যায়। তারপর হচ্ছে তারা দেখা যায় যে কোনো কারণে একটু কাটা যায়, কাটা যাওয়ার পরে সেটা তো একদম মানে বাই ভিজিবল একটা পদ্ধতি আমরা দেখি, ব্লিডিংটা বন্ধই হচ্ছে না। হ্যাঁ, এই সমস্যাগুলো নিয়ে সাধারণত হচ্ছে আপনার এই এটা উপসর্গগুলো।
আমরা সঠিক ভাষায় যদি, সুন্দর ভাষায়, আমাদের ভাষা যদি বুঝতে, ডাক্তার মেডিকেল ভাষায় অনেক কিছু বুঝিয়েছেন আমাদেরকে, হয়তো আমরা বুঝতে পারবো না, কিন্তু নর্মালি যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা এক কথায় বলতে পারি যে কোথাও কেটে গেলে যদি রক্ত বন্ধ না হয়, ছোটকাল অবস্থাতেই বন্ধ হচ্ছে না, কোনো ঔষধেও কাজ হচ্ছে না, এরকম অবস্থা যদি হয়ে যায় তখন এটাকে আমরা এই রোগ হিমোফিলিয়া বলে থাকি। এই হিমোফিলিয়া থেকে বাঁচার অনেকগুলো পদ্ধতি রয়েছে, এটা নন কিউরেবল অর্থাৎ আপনার
নিরাময় অযোগ্য,
কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। কিছু পরামর্শ দিয়ে থাকেন ডক্টররা যে এই রোগ যাদের শুরু থেকেই ধরা পড়ে যায় তার জন্য ভালো, আর ধরা না পড়লে তো একটু কষ্টসাধ্য হয়ে যায় পরবর্তীতে।
বাবু আপনার সাথে আমি একটু যুক্ত হই যে এখন সাধারণত দর্শকদের মাঝে একটা প্রশ্ন আসতে পারে যে আমার বাচ্চার রক্ত বন্ধ হচ্ছে না, কতক্ষণ বন্ধ না হলে আমি বুঝবো যে তার রক্তটা বন্ধ হচ্ছে না? তো সেক্ষেত্রে আমি বলি আমাদের নর্মাল যে ফিজিওলজি সেটা হচ্ছে আপনার ব্লিডিং টাইম, অর্থাৎ কোন একটা জায়গায় যদি কাটা যায় তখন 2 থেকে 4 মিনিটের ভিতরে সেখান থেকে রক্ত পড়বে, এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। যদি 2 থেকে 4 মিনিটের ভিতরে রক্ত না পড়ে তাহলে আমি ধরে নিব এখানে কিছু অস্বাভাবিকতা আছে। যদি এই সময়ের ভিতরে রক্ত পড়াটা বন্ধ না হয় তখনই হচ্ছে গিয়ে আমি ধরে নিব তার কোন হিমোফিলিয়া এই টাইপস এর বা ব্লিডিং কোন একটা ডিসঅর্ডার আছে, হ্যাঁ রক্ত জনিত কোন একটা সমস্যা আছে, তার অন্য কিছু হতে পারে। যেহেতু আপনার ব্লিডিং টাইমটা বেশি, হ্যাঁ সেহেতু আমরা সাধারণত সন্দেহ করি যে এটা হচ্ছে আপনার হিমোফিলিয়া হইতে পারে।
জি, 10 মিনিট যাবত,
হ্যাঁ যদি দেখা যায় 2 থেকে 4 মিনিটের ভিতরে তো রক্ত পড়া শুরু হবে, এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। রক্ত জমাট বাঁধবে হচ্ছে 6 থেকে 10 মিনিটের ভিতরে, 6 থেকে 10 মিনিটের ভিতরে যদি রক্ত জমাট না বাঁধে তখনই আমি ধরে নিব তার একটা রক্ত ঘটিত কোনো একটা সমস্যা।
10 মিনিট আমি ওয়েট করব যে আমার রক্ত পড়া বন্ধ হলো,
জি এটা স্বাভাবিক হয়ে যায়।
হ্যাঁ স্বাভাবিক হয়ে যায়, যদি স্বাভাবিক টাইমটা ওভার হয়ে যায় যে বন্ধ হচ্ছে না তাহলে মনে করবো যে আমার রক্তের মধ্যে কোনো
একটা সমস্যা আছে, রক্তবাহিত কোনো রোগ আছে,
রোগ আছে অথবা হিমোফিলিয়া রোগ রয়েছে, হিমোফিলিয়া রোগ রয়েছে, এটা আমরা বুঝতে পারবো। জি, খুব সুন্দরভাবে আপনি কথাগুলো বলেছেন। আসলে এর চিকিৎসা সমূহ সম্পর্কে যদি একটু আমাদের সচেতন করতেন, চিকিৎসা পদ্ধতি কি, এভাবে যদি আমরা দেখি যে আসলে রক্ত বন্ধ হচ্ছে না সুন্নতে খাতনার সময় অথবা কোনো বাচ্চা খেলাধুলার মধ্যে কোথাও কেটে গেল রক্ত বন্ধ হচ্ছে না, অথবা হঠাৎ করে কোথা থেকে পড়ে গিয়ে এরকম কোনো কিছু হয়েছে তার রক্ত বন্ধ হচ্ছে না, ব্লেডে কেটে গেল অথবা কোনো দরজার চাপ লেগে কেটে গেল
হতে পারে,
যে কোনো ওয়ে আমার সন্তানের মানে কোন এক জায়গায় কেটে গেল কিন্তু রক্ত বন্ধ হচ্ছে না, এই অবস্থায় আমি কি করতে পারি, আমার করণীয় কি?
জি, এই অবস্থা আমাদের করণীয় কি, তো এইটা তো ট্রিটমেন্ট অপশন। তো ট্রিটমেন্ট অপশনে যাওয়ার আগে আমি একটু পিছনে যাব। সর্বপ্রথম হচ্ছে আমি যে কথাটা বলতে চাই, যদি আমরা আর্লি হিমোফিলিয়াটা ডায়াগনোসিস করতে পারি একদম উইথ আর্লি ট্রিটমেন্ট, তাহলে হচ্ছে তার আপনার যে আমি যে বাচ্চাটার হিমোফিলিয়া দ্রুত ডায়াগনোসিস করে ফেলবো তার ট্রিটমেন্ট হবে একরকম, আর যার আপনার দেরি করে ডায়াগনোসিস হবে তার ট্রিটমেন্ট আরেক রকম হবে। এখন যদি হচ্ছে আমি দ্রুত ডায়াগনোসিস করে ফেলি তাহলে মোটামুটি তার জীবন চালানোর ধরন বা সবকিছুতে মোটামুটি আমি একটা স্বাভাবিক প্রক্রিয়ার ভিতরে তাকে সাধারণ মানুষের মতোই আমি চলাফেরা করতে পারবো, যদি একটু আমার এই ফিনান্সিয়াল বা এখানে কিছু একটা ব্যয় হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে সে একটা স্বাভাবিক সাধারণ 8-10 জনের মতো সে চলাফেরা করতে পারবে। তো যখনই আমি 6 মাস বয়সের পরে যখনই যদি দেখি আমার বাচ্চাটা খেলতে গেলে পড়ে গেলে তার হাঁটুতে স্বাভাবিক, এই বাচ্চারা আমাদের এই তারা খেলাধুলা করে, খেলাধুলা করলে পড়বেই, যদি দেখি যে তার জয়েন্টগুলো ফুলে উঠছে, কালো হয়ে আসছে, কালচে হয়ে আসছে, তারপরে কোনো কারণে এই ধরনের যদি আপনার ব্লিডিংটা বন্ধ হচ্ছে না, এই ধরনের কোনো সমস্যা যদি আমি দেখি দ্রুত আমি ডাক্তারের কাছে যাব। হ্যাঁ, ডক্টরের শরণাপন্ন হওয়ার পরে আমরা কিছু টেস্ট করি, তার ক্লটিং ফ্যাক্টরগুলো দেখি, এপিটিটি বলে অ্যাক্টিভেটেড পার্সিয়াল থ্রম্বোপ্লাস্টিন এই টেস্টটা করি, তারপরে হিমোফিলিয়ার ফ্যাক্টর 8-9 এগুলো চেক করি। চেক করার পরে যদি এগুলো পজিটিভ আসে তখন আমরা ধরে নিই পেশেন্টের হিমোফিলিয়া আছে, তখন হচ্ছে সে আর্লি ডায়াগনোসিস হয়ে গেছে। আর্লি যখন ডায়াগনোসিস হয়ে যাবে সেক্ষেত্রে আমরা তাকে প্রপার একটা গাইডলাইন করতে পারি। সর্বপ্রথম আমরা যে কাজটা করি সেটা হচ্ছে মা বাবাকে সচেতন করি যে আপনার
রোগ নির্ণয় করতে হবে।
একেবারে প্রথম
একটু অ্যাড করবো, সেটা দর্শকদেরকে আমি একটু সচেতন করতে চাই, যেহেতু আপনি বলেছেন ডক্টরের শরণাপন্ন হতে হবে, নিশ্চয়ই এখানে ফার্মেসি কোন ডক্টর নয় অথবা আমাদের গ্রাম্য কোনো ডক্টর নয়, এখানে আমাদেরকে অবশ্যই যেতে হবে যেখানে MBBS ডক্টর রয়েছে,
রেজিস্টার্ড যে কোনো একজন
ডাক্তার রয়েছে। সবচেয়ে বেটার হয় সরকারি কোনো হসপিটালে চলে যাই, অথবা এ থেকেও যদি আমার ই থাকে তাহলে প্রাইভেট কোনো হসপিটালে ওখানে যাওয়া যেতে পারে। কিন্তু প্রথমেই আমরা এ ধরনের পদক্ষেপ নিব না যে আমি বন্ধ হচ্ছে না, আমি ফার্মেসিতে চলে গেলাম বা ডক্টর বন্ধ হচ্ছে না, নামে তো উনি এলাকার মধ্যে অনেক ওনার হাতে অনেক রোগী ভালো হয়েছে। যেমন শুরুতেই বললেন যে কিছু হিমোফিলিয়া
রোগীর একটা সে জানতো না,
জানতেন না, কিন্তু বিপাকে পড়ে গেলেন, গ্রাম ছাড়া হয়ে গেল, ওরা তো অবস্থা খারাপ। সেজন্য শুরুতেই আমরা কি করবো, এ ধরনের রোগীকে আমরা নিয়ে সরকারি কোনো হসপিটালে চলে যাব, থানা পর্যায়ে উপজেলাতে আমাদের
যে হসপিটাল
থাকে ওখানে চলে যাব, আর না হলে আমরা ডাইরেক্টলি কোনো মেডিকেল কলেজে চলে যাব ইনশাআল্লাহ তাআলা। আশা করি আল্লাহ চাহে তো আমাদের দ্রুত একটা নিরাময়ের ব্যবস্থা হয়ে যাবে
ইনশাআল্লাহ। জি, তারপর হচ্ছে আপনার যখনই আমরা রোগটা ডায়াগনোসিস করে ফেলবো তখন হচ্ছে আমরা পেশেন্টকে কিছু পরামর্শ দিই। এই পরামর্শের ভিতরে সর্বপ্রথম কথা হচ্ছে মা বাবাকে আমরা সচেতন করি যে আপনার বাচ্চার যে রোগটা হয়েছে এক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে, আপনি মা বাবা আপনাকে সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে, এবং আপনার বাচ্চাকে মানসিকভাবে সাপোর্ট দিতে হবে। যদি আপনি এই সাপোর্টটা না দেন সেক্ষেত্রে আপনার বাচ্চার অনেক সমস্যা হতে পারে, সে আট দশজনের মতো অস্বাভাবিক আচরণ করবে না। সেক্ষেত্রে এখানে মানসিক সাপোর্টটা আমরা এই জায়গায় মেডিকেলের ভাষায় কাউন্সেলিং বলি, এই কাউন্সেলিংটা মোস্ট ইম্পর্টেন্ট। মা বাবাকে আমরা এখানে কাউন্সেলিং করব, তারা তাদের বাচ্চাটাকে এখানে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিতে হবে, যথেষ্ট পরিমাণে সাপোর্ট দেওয়ার ফলে তার মানসিক যে বিকাশ হবে এটা এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে একটা বাচ্চার যেহেতু এখানে মুসলমান সন্তান, সুন্নতে খতনা অনেক ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে দেখা যাবে কি সুন্নতে খতনার আগে ডক্টররা পরামর্শ দেন যে আপনি তার যে ফ্যাক্টরের যে ডেফিসিয়েন্সি আছে, যে ঘাটতি আছে ফ্যাক্টর 8-9, এই ঘাটতিটা তখন আমরা আর্টিফিশিয়ালি হ্যাঁ কালচার করে দেয়া শরীরে দেওয়া যায় বায়োটেকনোলজির মাধ্যমে, অথবা অন্য কোনো জনের রক্ত থেকে আমরা দিতে পারি। এগুলো দিলে তারপর হচ্ছে গিয়ে কি সে মোটামুটি আপনার এই লাইন অ্যাপে চলে আসবে। তারপর হচ্ছে তার রক্ত শরীরে রক্তের ঘাটতি থাকতে পারে, সে আমরা এই রক্তের ঘাটতির জন্য ব্লাড ট্রান্সফিউশন করতে পারি। যে তারপর হচ্ছে আপনার সে যদি কোথাও দাঁত তুলতে যায়, দাঁত তুলতে যাওয়ার সে ডেন্টিস্ট অবশ্যই এর আগে একটা একটা মেথড ইউজ করবেন যাতে করে তার ব্লিডিংটা না হয়। তারপর সবচেয়ে যে একটা বিষয় গুরুত্বপূর্ণ, আমরা ওই রোগীর গলার মধ্যে একটা কার্ড ঝুলিয়ে দিই যে আপনি যখন কোনো কখনো পাবলিক প্লেসে যাবেন তখন আপনি এই কার্ডটা ইউজ করবেন, যে হিমোফিলিয়ার পেশেন্ট একটা কার্ড ইউজ করে এসে। তখন দেখা যায় আমাদের কাছে কেউ কোনো রোগী আসলে অথবা পাবলিক প্লেসে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে যখন আমরা হিমোফিলিয়ার কার্ড দেখি তখন আমরা ওই পেশেন্টটাকে আগে প্রায়োরিটি দিই যে ওনার তো ইমার্জেন্সি কেস, ওনাকে আগে ট্রিটমেন্ট করতে হবে, আদারওয়াইজ ওনার লাইফ থ্রেটনিং কন্ডিশন, অন্যদেরকে হয়তো ব্লিডিং বন্ধ হয়ে যাবে কিন্তু ওনারটা বন্ধ হবে না। সেক্ষেত্রে তো এই ধরনের কিছু প্রিকশন আমরা ইউজ করি। যে
প্রতিরোধের উপায় কি রয়েছে, সচেতনতা
সবচেয়ে বড় প্রতিরোধের উপায় যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে সচেতনতা। হ্যাঁ, সবাইকে সচেতন হতে হবে, যেহেতু প্রতি 10,000 জনের মধ্যে একজন আমরা সাসপেক্ট করতেছি রোগে আক্রান্ত, তার মনে হচ্ছে একটা সময় একটা মহামারী আকার ধারণ করতে পারে। জি, সেজন্য আমাদেরকে ফার্স্টে সচেতন হতে হবে, এবং এই রোগের বেসিক যে বিষয়গুলো আছে খুঁটিনাটি না জানলেও মোটামুটি একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে যে এই রোগ হইলে কি হয়, এই রোগ থেকে আমাদের কিভাবে বাঁচার উপায়। তারপর হচ্ছে যে কোনো ধরনের সার্জারি যদি আমি যখন করবো, আমরা শল্য চিকিৎসা যখন যাই সেক্ষেত্রে আমি আগের থেকে প্রিভেন্টিভ মেথডগুলো আমরা ইউজ করে নেব, যে সমস্ত মেথডের মাধ্যমে আমি আমার শরীর থেকে অতিরিক্ত পরিমাণে রক্ত বের হবে না, এই মেথডগুলো আমরা ইউজ করব। আরটা যেটা বলছিলাম, ওই আপনিও একটু বলছিলেন যে মেডিকেল কলেজের, তো এই ক্ষেত্রে আমি আপনার সাথে একটু যুক্ত হব, তা হচ্ছে আপনি যে কোনো মেডিকেল কলেজ ধরেন আপনার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, হ্যাঁ জি, এই কলেজগুলোর যে হ্যামাটোলজি যে ডিপার্টমেন্ট আছে হ্যামাটোলজি ডিপার্টমেন্টে সরাসরি চলে যাবেন। এক্ষেত্রে আপনাদের জন্য বিশাল সুযোগ সুবিধা আছে এবং সরকার স্পেশালাইজড, এখানে আপনার স্পেশালিস্টরা ওয়েট করছেন আপনাদের জন্য, সুতরাং আপনারা দেরি না করে এই ধরনের কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চলে যাবেন। এই সচেতনতাই অনেক বড় প্রতিকার করবে আপনাকে এবং আপনার বাচ্চাকে।
আপনি বলতে গেলে শুরু থেকেই আমাদেরকে সচেতন হতে হবে বাবা-মাকে আসলে এই কেন হচ্ছে। অনেক সময় দেখা যায় আমরা গুরুত্ব দিই না,
কোনোভাবে অবহেলা করা যাবে না,
অবহেলা করে ফেলি আর কি, বন্ধ হচ্ছে না তো এভাবে বেঁধে ফেলো, তো এইভাবে করো ওভাবে করো, একটু ঔষধ খাইয়ে ফেলো, শুরু থেকে তো ফার্মেসিতে কোনো ঔষধ এনে খেয়ে ফেললাম বা খাইয়ে দিলাম, এরকম হয়ে যায়। আচ্ছা, এখানে তো আপনি ম্যাক্সিমাম সময়টা আমরা দেখলাম যে ছোট বাচ্চাদেরকে নিয়েই আমরা
দিলাম,
যখন ছোট বাচ্চাদের ওই অবস্থায় ধরা পড়লো না,
জি,
কিন্তু বড় হয়ে যখন মানে প্রাপ্ত বয়স্ক হয়ে গেল তখন তার এই
ধরা পড়লো
তখন তার করণীয়?
জি, এখানে মানে হচ্ছে যখন রোগ ধরা পড়ে যাবে, হ্যাঁ, তখন মানে একটু কষ্টকর হয়ে যাবে আর কি, যে স্বাভাবিক জীবনযাপনে আনতে, তো এটাও মানে মেডিকেলের ট্রিটমেন্ট আছে, নিয়মিত এসে যে ফ্যাক্টরগুলো আছে ফ্যাক্টরগুলো রিপ্লেসমেন্ট করবে, তার যে কার্যক্রম যেহেতু সে বড় হয়ে গেছে তাকে তো কাজ করে খেতে হবে, হ্যাঁ, তো এমন কাজ সে
করবে,
হ্যাঁ, এমন কাজ করবে যে কাজে তার কোনো ঝুঁকি নেই, হ্যাঁ, সাধারণত আপনার মনে করেন কাটা ছাড়ার কোনো ভয় নেই, তারপর হচ্ছে পড়ে যাওয়ার কোনো ভয় নেই, ট্রমাটিক কোনো এই বা যানবাহনে চড়া এই ধরনের, মানে তাকে তার রোগটা সম্পর্কে বুঝতে হবে এবং তাকে বুঝতে হবে যে যে কাজগুলো করলে আমি সমস্যায় পড়ব সেই কাজগুলো আমাকে করা যাবে না।
হ্যাঁ, সুস্থতা দেখতে গেলে আমরা একদিন তো দুনিয়া থেকে চলে যেতেই হবে, মানুষ মরণশীল, আমাদের সকলকেই মূলের দিকে ধাবিত হতে হবে, তো সেহেতু আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এভাবে হেলায় ফেলে দিয়ে নয় যে আরে একদিন তো চলে যাবই, যা হবার হবে, এরকমের নয়, আমাদের এই সংকীর্ণ মনা যে রয়েছি আমরা এটা থেকে দূরে চলে আসতে হবে, আমাদেরকে ইবাদত করতে হবে, পরহেজগারি হতে হবে, আল্লাহ তাআলা ইবাদত বন্দি করতে হলেও আমাকে সুস্থতা লাভ করতে হবে, এই ভালো ভালো নিয়ত সহকারে যদি আমি নিজেকে সুস্থ রাখি, নিজেকে আমরা সকল যেগুলো পরামর্শ দিয়েছেন এই পরামর্শ মতো মোতাবেক যদি আমরা চলি এবং সতর্ক হই, তাহলে দেখব আমরা অনেক অংশে আমরা বেঁচে যেতে পারবো, আল্লাহর ইবাদত বন্দি করতে পারবো, নিজেকেও নিজে সুস্থ মনে করতে পারবো এবং পরিবারের সবাই স্বাচ্ছন্দ্য বোধ করবে আমাকে নিয়ে, আর না হলে আমি অসুস্থ হয়ে যাব, আমি নিজে কষ্ট তো পাবই, আর আমাকে যে আমি একটা সমাজের জন্য বোঝা হয়ে যাব, পরিবারের জন্য বোঝা হয়ে যাব, যাতে করে পরিবারের জন্য সমাজের জন্য দেশের জন্য বোঝা না হই, সেজন্য আমাকে সচেতনতা বাড়াতে হবে আমাদের এবং নিজেকে সচেতন হতে হবে, পাশাপাশি রোগ সম্পর্কে জানতেও হবে, বুঝতে হবে। আচ্ছা ডক্টর সাহেব, সর্বশেষ প্রশ্ন, আমাদের সময়ে একবারে কম রয়েছে, এখন রমজান মাস চলছে, তো রমজান মাসের মধ্যে এই আপনার হিমোফিলিয়া যে রোগী রয়েছে তাদের করণীয়, তাদের কোনো পরামর্শ, তারা কি করতে পারবে করতে পারবে না?
হ্যাঁ, চমৎকার একটি প্রশ্ন, সময় উপযোগী, যেহেতু রমজান মাস তো রোজা রাখতেই হবে, এটা এখান থেকে বিচ্যুতি হওয়ার কোনো সুযোগ নেই, তো হিমোফিলিয়া রোগ, আমার হিমোফিলিয়া এটাকে আমি ইস্যু করে যদি রমজান থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই, এখানে একটা বিষয় পরিষ্কার, উইথ প্রপার ট্রিটমেন্ট অ্যান্ড গাইডলাইন, প্রপার ট্রিটমেন্ট নিব, গাইডলাইনে থেকে আমার রোজা রাখতে কোনো অসুবিধা নেই, আমি রোজা রাখতে পারবো, জি,
শুধু আপনি যেগুলো বলেছেন পরামর্শগুলো দিয়েছেন, কোনো কাটা ছেঁড়া হয়ে যায় অথবা মানে রক্ত বের হবে এমন কোন কাজ আমাকে করা যাবে না, অ্যাক্সিডেন্ট যাতে না হয় ওই দিকটা খেয়াল রাখতে হবে, এমন কোন কাজ করা যাবে না যাতে কাটা ছেঁড়া হয়ে যায় অথবা কোথাও এমন জায়গায় পাড়া দেব না আমরা পায়ে কাটা বিঁধে গেলে ওখান থেকে রক্ত বের হবে, পা কেটে যাবে, হাত কেটে যাবে, শরীরে অঙ্গ প্রত্যঙ্গ কোথাও কেটে যাবে, এই ধরনের কাজ করা থেকে আমরা বিরত থাকবো, সচেতন হতে হবে এবং সতর্ক হয়ে আমাদেরকে জীবনকে চালাতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমরা সুস্থতা লাভ করতে পারবো। বাকি দেখুন, ডক্টর, ঔষধ, এগুলো হচ্ছে ওসিলা মাত্র, আল্লাহ তাআলা শিফা দিনে ওয়ালা, আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে যে কাউকে বিনা কৈফিয়তে কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না, আল্লাহ তাকে শিফা দান করে দিবেন। ডক্টর অনেককে না করে দেয় যে এখন তাকে ঘরে নিয়ে যান, যা খেতে মনে চায় তাকে খাওয়ান এবং দোয়া দূত পাঠ করেন, এগুলো বলে দেয়, সেই রোগী আবার সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। এই শিফা দেনেওয়ালাকে, শিফা দেওয়ার মালিক একমত আল্লাহ রাব্বুল আলামিন। ঔষধ এবং কোন ডাক্তার কাউকে শিফা দিতে পারেন না, এটা হচ্ছে মাত্র ওসিলা মাত্র। তো আমরা ইনশাআল্লাহ তাআলা আশা করি বুঝতেই পেরেছি, আমরা আগামী অনুষ্ঠানের দিকে যাব, আজকের মতো এখানেই আমরা শেষ করব, বিদায় নেব, আল্লাহ তাআলা আমাদেরকে এই হিমোফিলিয়া এই মরণ ব্যাধি রোগ থেকে আমাদেরকে নিরাপদ রাখুক, আর যদি আমাদের কারোর মধ্যে হয়েই থাকে, হয়ে গেছে, তাহলে আল্লাহ তাআলা তাকে শিফায় আজিলা কামিলা নাফিয়া দান করুক, সেই দোয়া সকলের জন্য। আমিন বিজাহ নবীকে আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম। দর্শক শ্রোতা, আগামী অনুষ্ঠানে আমরা ডেঙ্গু জ্বর নিয়ে আমরা আলোচনা করব, ডেঙ্গু কেন হয়, কি জন্য হয়, প্রতিরোধের কি উপায় রয়েছে, সকল বিষয়ে আমাকে জানবো। আমাদের সাথে থাকুন, মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠানগুলো দেখতে থাকুন,
আমাদের এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।